SBS রেডিও। শেষ কবে কাউকে পোস্টকার্ড পাঠিয়েছেন এমন প্রশ্ন করলে অনেকেই চট করে উত্তর দিতে পারবেন না। এ যুগ তো পোস্টকার্ড বিলুপ্ত প্রায় এক সভ্যতার নিদর্শন মাত্র। তবে খুব বেশি দিন আগের কথা নয়, 100-150 বছর আগেও এই পোস্টকার্ডই ছিল সেই সময়ের ফেসবুক বা ইনস্টাগ্রাম। কোন জায়গার ছবি ছাপানো পোস্টকার্ডে শুভেচ্ছা বিনিময় বা খোঁজ খবর নেওয়াটাই ছিল দস্তুর। তাই ভারত থেকে পাঠানো কোন পোস্টকার্ড যখন সাত সাগর পেরিয়ে আমেরিকায় শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছাতো, তখন শুধু বার্তা নয়, হাজার হাজার মাইল দূরের দেশটায় ফুটে উঠত ঔপনিবেশিক ভারতের জনজীবনের ছবিটাও। 19 শতকের মাঝামাঝি ইউরোপ আমেরিকায় পোস্টকার্ডের ব্যবসা চলছিল রমরমি। ইতিহাসবিদ ওমর খানের মতে বার্ষিক পোস্টকার্ড ছাপানোর সংখ্যাটা ছিল 200 কোটির মতো। ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল যে কলকাতা, সেই শহরেও তখন ফুলে ফেঁপে উঠেছিল এই পোস্টকার্ডের ব্যবসা। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পূর্ব প্রান্তে লর্ড কর্নওয়ালিস মানে তার মার্বেল মূর্তির সামনে সেই হারিয়ে যাওয়া দিনের গল্প শুনিয়ে গিয়েছেন পাকিস্তানের ইতিহাসবিদ ওমর খান। সালটা 1897। সে সময় পোস্টকার্ডে ক্লাইভ স্ট্রিট বা থিয়েটার রোড যেভাবে ধরা দেয়, দেখলে একটুকরো ইউরোপ বলে ভুল হতে পারে। 19 শতকের একেবারে শেষ দিক থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত কলকাতায় রমরমা ছিল এই বাহারি পোস্টকার্ডের। মদ বা সিগারেটের সারোগেট বিজ্ঞাপন হিসেবে এখন গানের সিডি বা বাহারি উপহারের চল রয়েছে। সে সময় কলকাতার বিখ্যাত তামাক বিক্রেতা ডি ম্যাক্রোপোলো বা ইতালীয় ওয়াইন কোম্পানি ফেরুজিনোসো সেরাভালো ক্রেতাদের উপহার দিতেন কলকাতার ছবিওয়ালা বাহারি পোস্টকার্ড। পোস্টকার্ড ব্যবসায় লাভের হাতছানি পেয়ে সে সময় অনেক বিখ্যাত চিত্রগ্রাহকও এই ব্যবসায় নেমেছিলেন। ওয়ার্নার রোসলার, জনস্টন অ্যান্ড হফম্যান ছিলেন যার অন্যতম। লন্ডনের রাফায়েল টাক অ্যান্ড সন্স কিংবা থ্যাকারস পিঙ্ক অ্যান্ড কোম্পানির তৈরি কলকাতা তথা ঔপনিবেশিক ভারতের ছবিওয়ালা পোস্টকার্ডও দারুণ জনপ্রিয় হয়েছিল। রাজভবন, পুরনো বন্দর, চৌরঙ্গি, ডালহৌসি স্কোয়ার, গ্র্যান্ড হোটেল, গ্রেট ইস্টার্ন হোটেল, রেসকোর্স থেকে শুরু করে কলকাতার বাবু কালচার, কুলি, কামার, সাপুড়ে কি নেই সেসব পোস্টকার্ডে। দার্জিলিং এর ছবিওয়ালা অসংখ্য পোস্টকার্ডেরও দেখা পাওয়া যাচ্ছে। এসব পোস্টকার্ডের দাম ছিল এক আনা বা দু আনা। কি প্রযুক্তিতে পোস্টকার্ড ছাপা হচ্ছে, ছবির মাপ আর রঙের উপর নির্ভর করত পোস্টকার্ডের দাম। সে সময় মহিলারা ছিলেন পোস্টকার্ডের সবচেয়ে বড় সংগ্রাহক। পুরুষদের যত না পোস্টকার্ড পাঠানো হতো, তার চেয়ে ঢের বেশি পোস্টকার্ড পেতেন মহিলারা। কোন মহিলার কাছে বেশি পোস্টকার্ড থাকা মানে তার সৌন্দর্যের কদর ছিল তত বেশি, ঠিক আজকের ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইক বা ফলোয়ারের সংখ্যার মতোই। কখনো কখনো পোস্টকার্ডে কিছুই লেখা থাকতো না, কোন জায়গায় স্ট্যাম্পের ছাপ রয়েছে সেটাই ছিল নাকি সংকেত। অনেক ক্ষেত্রে প্রেম নিবেদনও হতো সেইভাবে। কিভাবে পোস্টকার্ডগুলো ছাপা হতো সেই গল্প চমৎকার, শুনিয়েছেন পাকিস্তানের ইতিহাসবিদ ওমর খান। মূলত পোস্টকার্ডগুলো ছাপা হতো ইউরোপে, চিত্রগ্রাহকের তোলা ছবি পাঠানো হতো ইউরোপের ছাপাখানায়, লিথোগ্রাফে খোদাই করা হতো সেই ছবি, তারপর লিথোগ্রাফে ইচ্ছা মতো রং লাগিয়ে ছাপা হতো পোস্টকার্ড। খরচ বাঁচাতেই পরবর্তী সময়ে বদল এসেছিল পোস্টকার্ড ছাপার প্রযুক্তিতেও। শুধু নাগরিক জীবনের গল্প বলাই নয়, অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডার অন্যতম অস্ত্র ছিল এই পোস্টকার্ড। ব্রিটেনের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা কখনো চালিয়েছে জার্মানি, কখনো বা ভারতের স্বাধীনতা সংগ্রামে স্ফুলিঙ্গ জুগিয়েছে এই চার কোণা কাগজের টুকরো। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিওয়ালা পোস্টকার্ডও খুঁজে পাওয়া যায়। সেই সময়কার নগর জীবন যেমন বদলে গেছে, তেমনি যে ছবি থেকে এইসব পোস্টকার্ড ছাপা হতো সেই ছবিও কিছু আছে, কিছু হারিয়ে গিয়েছে, কিন্তু হারানো সময়ের স্মৃতি জড়িয়ে রয়ে গিয়েছে হাজারো পোস্টকার্ডের সঙ্গে, জানিয়েছেন পাকিস্তানের ইতিহাসবিদ ওমর খান।
Tell us what you think. Rate this podcast on iTunes. It helps other people to find us.